exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM এর সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন। শুরু হয়ে গেছে কুয়াশা, আর প্রতিবারের মতন সঙ্গে আছে দুটো গল্প। প্রথম গল্পটি যেটি শুনবেন তার নাম হচ্ছে জাকির সরভূত, লেখক প্রিয়রঞ্জন মৈত্র, আর পড়ে শোনাবে সেতু। এখন শুনবেন গল্পের প্রথম অংশ, আর তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাবো সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরছি। শুনবেন এখন যে গল্পটি, তার নাম আবারও বলছি জাকির সরভূত, লেখক প্রিয়রঞ্জন মৈত্র, এবং পড়ে শোনাচ্ছে সেতু। চলুন শুরু করি প্রথম পর্ব।
বাঘাটা লাট্টুর মতো সাত পাক ঘুরিয়ে পিপিং বলল,
এমন অবস্থা করব যে আর কোনোদিন আমাদের অপমান করতে সাহস পাবে না মানুষের ছেলেগুলো।
লেঙ্কু তার ঠ্যাঙের একটা আঙুলকে চুইংগামের মতো চিবোতে চিবোতে বলল,
আসলে ওরা কোনোদিন ভূত পেতনি দেখেনি, তাই আমরা যে সত্যি আছি বিশ্বাস করে না। যদি একবার
ওকে থামিয়ে দিয়ে হারে হারে শব্দ তুলে খটখটি বলল,
নিজেরা না দেখুক, বইতে তো পড়েছে নাকি, আমাদের নিয়ে তো অনেকে অনেক বই লিখেছে।
লেঙ্কু এবার বলল,
ওদের বইতে যা লেখা রয়েছে তারপরে সবটাই আজেবাজে। এই তো সেই সেই দিন বেড়াতে বেড়াতে যখন মুখুজ্জির বাড়ি গিয়েছিলুম, তখন সেই বাড়ির ছেলেটা তার বোনকে একটা গল্প পড়ে শোনাচ্ছিল। গল্পটা আমাদের নিয়ে, কিন্তু এমন লিখেছে যে হাসতে হাসতে মরে যায় আর কি। তা ওসব অবাস্তব গল্প সাহসী ছেলেরা বিশ্বাস করবে কেন শুনি?
বিপিন বলল,
বিশ্বাস করুক না করুক, তাই বলে অপমান করবে? বলবে ভূত টুত কিছু নেই, সব বুঝলো কি? একটা ছেলে আবার বলে কি না, যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেনে বেঁধে কুকুরের মতো পুষতাম, কি সাংঘাতিক কথা, কি অপমান!
ভূতদের এসব কথাবার্তার মাঝখানে আগের ঘটনাটুকু বলি। বল্টু, দীপু, হরি, জয়, এরা সবাই ঠাকুরপাড়ার ছেলে। প্রতিদিনই স্কুল মাঠে খেলতে যায় ওরা, ফেরে সন্ধ্যার সময়। গতকাল খেলা শেষে ময়নাপাড়ার সঙ্গে ফুটবল ম্যাচের ব্যাপারে আলোচনা করতে করতে ফিরছিল। সবার আগে হাঁটছিল হরি। কামারপাড়া ছাড়িয়ে মাটির রাস্তাটা গিয়ে উঠেছে খালের উপরে কাঠের পোলটায়। পোলটার আগে একটা বহুদিনের বটগাছ। ওই বটগাছের কাছাকাছি এসেই থমকে দাঁড়িয়েছিল হরি। সে দাঁড়াতেই দাঁড়িয়ে পড়েছিল দলের আর সবাই। একদিন আগেই ওই বটগাছেই গলায় দড়ি দিয়েছিল হারুর বাবা মতি। মতির সেই জীব বেরিয়ে আসা বিভৎস মুখটা মনে পড়তেই ভয়ে দাঁড়িয়ে পড়েছিল হরি। দীপু জিজ্ঞেস করেছিল, কি রে দাঁড়ালি কেন? হরি বলেছিল,
ওই গাছে ভূত আছে।
দীপু বলেছিল, ভূত ভূত চুত বলে কিছু নেই, ওসব বুঝরুকি। জয় বলেছিল,
ঠিকই বলেছিস।
ঝন্টু বলেছিল,
আমি যদি সত্যি কোনো ভূত দেখতে পেতাম তো তাকে চেন দিয়ে বেঁধে কুকুরের পোতার মতো পুষতাম।
ওরা যখন এরকম কথাবার্তা বলছিল তখন পিপিং নামের ভূতটা ঠ্যাং দিয়ে বটগাছের একটা ডাল আঁকড়ে ধরে মাথা নিচু করে দোল খাচ্ছিল। ওদের কথা শুনে রেগে গিয়েছিল সে। একবার ভেবেছিল তারা করে ছেলেগুলোকে, কিন্তু ঠিক সাহস পায়নি। যদি সত্যি ধরে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রাখে, মানুষকে বিশ্বাস নেই বাবা। ছুটে চলে এসেছিল ওদের আস্তানা হাজিরগড়ে। হাজিরগড় বলতে একটা ছোট্ট টিলার মতো, যার উপরে ঝোপঝাড় আর ভাঙাচোরা ইট পাটকেল ছড়ানো ছিটানো। একটা বড় বেল গাছও রয়েছে সেখানে, যে গাছে কোনোদিন বেল ফলেনি। গতকাল পিপিং ঘটনাটা বলেনি কাউকে। ওই ভয়ে পালিয়ে আসার জন্য যদি অন্য সব ভূতেরা তাকে ভীতু বলে, ছিছি করে। যাই হোক, আজ আর চেপে থাকতে পারেনি সে, বলে ফেলেছে বন্ধুদের কাছে। তারপর তাদের মধ্যে কি কি কথা হচ্ছিল সেগুলোই আগে বলেছি। কিছুক্ষণ পরামর্শ করে পিপিং, লেঙ্কু আর খটখটি ঠিক করল, আজ যখন খেলে ফিরবে ঠাকুরপাড়ার ছেলেরা, তখন ওরা এমন ভয় দেখাবে যে আর কোনোদিন ভূতদের হেলাফেলা করতে সাহস পাবে না। সব ঠিকঠাক করে সন্ধ্যার আগেই ওরা গেল সেই বটগাছ তলায়। একজন উঠল গাছে, অন্য দুজন লুকিয়ে রইল ধান খেতে। ঠাকুরপাড়ার ছেলেরা আজও একসঙ্গে ফিরছিল। বটগাছের কাছে এসে গতকালকের মতোই থমকে দাঁড়ালো হরি। বলল,
গাটা কেমন যেন ছমছম করছে রে,
ওর পিঠে একটা চাপড় মেরে দিব বললো। তুই এক নম্বরের ভীতু, বলেছি না ভূতচুত বলে কিছু নেই, ওসব বুঝুক। ওর কথা শেষ হলো না, সকলে চমকে উঠল তিনটি অদ্ভুত মূর্তি দেখে। তিনটি মূর্তির চোখগুলো জ্বলছে নিচ্ছে, আর একই সঙ্গে তারা হাসছে। আকাশ বাতাস কাঁপানো হাসি। হাসি থামিয়ে এক ছায়ামূর্তি বলল,
আমরা বুঝলো অনেক চেনে বেঁধে রাখবি, আর নে বাদ দেখি।
ঝুন্টু দীপু জয় হরির দিকে এগিয়ে আসতে লাগলো অদ্ভুত কিম্ভূত দেখতে পিটি লিঙ্কু আর খতখটি। এতক্ষণ ও অবাক চোখে ওদের দেখছিল ঠাকুর পাড়াচাল্লা। যখন দেখলো খুবই কাছে এসে পড়েছে, তখন বড়ি মরি করে ছুটলো সকলে। ছুটতে ছুটতেই আবার সেই আকাশ বাতাস কাঁপানো বিচ্ছিরি হাসি শুনতে পেল। ওর মধ্যে হঠাৎ দীপু শুনতে পেল কোন এক ভূত তার নাম ধরে ডাকছে, বলছে,
দীপু পালাস নে, পালাস নে, আমি তোর।
শেষ কি যে বললো ভূতটা শুনতে পেল না দীপু। ঠাকুরপাড়ার ছেলেরা পালিয়ে যাবার পর পোল্টার কাছে ভাঙা দোকানটার পেছনে হঠাৎ হাত পা ছড়িয়ে কাঁপতে বসে দিদি কাঁপতে কাঁপতে বলতে লাগলো,
হাই একই করলুম, দীপুর যে মৃগী রোগ আছে, ভয় পেয়ে যদি ও রোগ বেড়ে যায় তবে কি হবে, হায় 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 একই করলুম আমি।
দীপিনের কথা শুনে অবাক হলো লিঙ্কু আর খটখটি। ওরা যত থামাতে চায় বিপিনকে ততই কাঁদে সে। ওরা বুঝতে পারছে না যে আসলে কি বলতে চাইছে বিপিন। ওরা ভাবল নিশ্চয় মাথা খারাপ হয়ে গিয়েছে, নইলে এসব আবোল তাবোল ভোগবে কেন। এখনই ওকে বিচুটি পাতার রস খাওয়ানো দরকার। বিচুটি পাতার রস পাগল ভূতদের মহৌষধ, তবে ওই রস সহজে খেতে চায় না কেউ, ভীষণ ভয় পায়। লিঙ্কু খটখটিকে বলল,
চল রে খটখটি, বগল দাবা করে নিয়ে যায় পিপিংকে, ওকে বোধ হয় বিচুটি পাতার রস খাওয়াতেই হবে।
বিচুটি পাতার কথা কানে যেতেই কান্না থামিয়ে উঠে দাঁড়ালো পিপিং, বলল,
আমি পাগল হইনি রে, হঠাৎ গত জন্মের কথা মনে পড়ে গেছে আমার। গত জন্মে আমার নাম ছিল তাঁরাপদেও, বাড়ি ছিল ওই ঠাকুরপাড়ায়। বাড়িতে আমার মা বউ ভাই ভাই বউ সবাই ছিল, হয়তো ও এখনো আছে। আমি নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মরে গিয়েছিলাম। ওই যে ছেলেগুলো, ওর মধ্যে একটা ছেলে নাম দীপু, ও আমার ভাই তো, আজ হঠাৎ চিনে ফেলেছি ওকে।
খটখটি বলল,
তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে রে বিপিন, গত জন্মে কে কি ছিল বলতে পারে কেউ? চল চল বাড়ি চল।
ঘরে ফিরতে ফিরতে গত জন্মের আরো অনেক কথা বলল বিপিন, তবে তার কোনো কথাই বিশ্বাস করল না লিঙ্কু আর খটখটি। তারা গিয়ে এই অঞ্চলের ভূতদের ডাক্তার ঝিরঝিরকে সব বলল। ঝিরঝিরে বলল,
সবই পাগলামিতে ধরেছে, এখন থেকেই বিচুটি পাতার রস খাওয়ালে অল্পতেই সরে যাবে।
টিফিনের প্রবল বাধাদান সত্ত্বেও ওকে জোর করে ধরে বিচুটি পাতার রস গেলানো হলো। সেই রস খেয়ে ছটফট করতে লাগলো টিফিন, কাঁদতে কাঁদতে বলল,
পাগল হইনি, আমার কথা সত্যি, কি মিথ্যে, ঠাকুর পাড়ায় গেলে প্রমাণ পাবে তোমরা।
কিন্তু ওর কোনো কথাই গ্রাহ্য করলো না কেউ। পরদিনও আবার জোর করে বিচুটি পাতার রস গেলালো। পিপিং ভাবল, এখান থেকে না পালালে বাঁচবে না সে, কিন্তু কোথায় যাবে। অনেকক্ষণ ভেবে সে স্থির করল বাড়িতেই ফিরে যাবে। বাড়ির সবাইকে বুঝিয়ে বলবে সেই তাঁরাপদ দীপুর জেঠুমণি মরে গিয়ে ভূত হয়েছে। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে সবাই, তারপর আবার সকলের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে সে। এইসব ভেবে বিকেল বেলা সকলের অলক্ষ্যে গড় থেকে বেরিয়ে পড়ল পিপিং। দিনের আলোয় মানুষের চোখ ভূতদের সহজে দেখতে পায় না বলে রাস্তা দিয়ে যেতে অসুবিধা হলো না পিপিংয়ের। যতই সে ঠাকুরপাড়ার দিকে এগোতে লাগলো ততই পুরনো দিনের কথা মনে পড়তে লাগলো। ওই তো কেষ্ট ডাক্তারের ডাক্তারখানা, ওই তো ভবনাথ পণ্ডিতের বাড়ি। বাড়ি চিনতে অসুবিধা হলো না তাঁরাপদ ওরফে পিপিংয়ের। রান্নাঘরের পেছনে একটা বড় চালতা গাছ আছে, ওই গাছ থেকে বাড়ির ভেতরের প্রায় সবটাই দেখা যায়। সেই গাছে গিয়ে উঠল বিপিন। সেখান থেকে সে দেখতে পেল তার গত জন্মের বউ লতা বারান্দায় বসে চাল বাঁধছে, আর তার ভাই বউ অর্থাৎ দীপুর মা কি যেন সেলাই করছে। মাকে এবং দীপুকেও দেখতে পেল বিপিন, দুজনে লুডো খেলছে। তার মানে ভয়ে দীপু আজ আর খেলতে যায়নি। দীপু ভালো আছে দেখে নিশ্চিন্ত হলো বিপিন। ওর ইচ্ছে হল তখনই লাফ দিয়ে উঠোনে নামার, সবাইকে চমকে দিয়ে বলবে,
আমি এসেছি, আমি এবারের বড় ছেলে তারাপদ।
কিন্তু দিনের আলো রয়েছে, তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তাছাড়া ওভাবে সবাইকে চমকে না দিয়ে আলাদা আলাদা ভাবে বুঝিয়ে বলাই হয়তো ভালো হবে। এইসব যখন ভাবছে বিপিন, ঠিক তখনই বাড়িতে ঢুকলো দীপুর বাবা শ্যামাপদ। বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে কি যেন বলছে, সে শুনতে পেল না বিপিন। একটু বাদে এলো অঘোর, সঙ্গে তার ভাই টগর, ওদেরকেও চিনতে পারলো বিপিন। এই অঘোরদের সঙ্গে জমি জমা ইত্যাদি নিয়ে বহুদিনের ঝগড়া। অঘোরকে দেখতে যেমন মোষের মতো তেমনি গায়ে শক্তি। একবার ঝগড়ার সময় তারাপদকে দারুণ মেরেছিল সে। শ্যামাপদর সামনে দাঁড়িয়ে উত্তেজিত ভাবে কথা বলতে লাগলো অঘোর। মাঠ পুকুরের মাছ ধরা নিয়ে বলছে সে। শ্যামাপদও বেশ গলা চড়িয়ে কথা বলছে। ওদের দুজনের কথা বলার ধরন দেখে বিপিনের মনে হলো এখনই হাত চালাবে চিরকালের মারকুটে ছেলে অক্ষর। শ্যামাপদর যা চেহারা, দুটো চর খেলেই শুয়ে পড়বে মাটিতে। হঠাৎ বিপিন ভাবল, এই একটা সুযোগ, আমাকে দেখতে পাচ্ছে না কেউ, এই সুযোগে আমাকে মারার শোধটা নেওয়া যায় অক্ষরের উপর। কথাগুলো ভাবতে না ভাবতেই বিপিন দেখল শ্যামাপদকে একটা চর কষিয়েছে অঘর। আচমকা চর খেয়ে দুপাক ঘুরে গিয়ে কোনো মতে চাল সামলালো শ্যামাপদ, তারপর তেড়ে এলো অঘরের দিকে। এবার দুটো ঘুষি ঝাললো টগর, ঘুষি খেয়ে পেট চেপে বসে পড়ল শ্যামাপদ, কান্নাকাটি করে গেল বাড়িতে। মা কাঁদতে কাঁদতে কি যেন বললেন অঘর টগরকে, ওরা শুনল কি শুনল না, পা দাপিয়ে বেরিয়ে গেল বাড়িতে। লাফ দিয়ে গাছ থেকে নেমে পড়ল পিপিন, ছুটে গেল ওদের দিকে। আবার লাফ দিয়ে উঠে দুজনের ঘাড়ে দুটো পা রেখে চুলের মুঠি ধরল, মাথায় মাথা ছুটতে ছুটতে বলতে লাগল,
আর মারবি শ্যামাপদকে, বল আর মারবি।
অঘর চকর বুঝতে পারল না কে ওদের মাথা ছুটছে, যন্ত্রণায় চিৎকার করতে লাগলো তারা, বলতে লাগলো,
আমি শ্যামাপদর দাদা তারাপদ, এখন থেকে বাড়িতেই থাকবো আমি, যদি কোনোদিন এ বাড়ির সঙ্গে গোলমাল পাকাবি তো ঘাড় মোটকে দেবো তোকে, মনে থাকে যেন।
এই কথা বলে ওদের ঘাড় থেকে নেমে দুজনের পিঠে দুটো লাঠি কষালো। এরপর সন্ধ্যা হল, মা আন্নিকে বসলেন, শ্যামাপদ পড়াতে বসল দীপুকে। শ্যামাপদর বউ রান্নাঘরে ঢুকল আর লতা গেল তুলসীতলায় প্রদীপ দিতে। লতাকে একা পেয়ে ওর কাছে গেল বিপিন। লতা তুলসীতলায় প্রণাম সেরে মাথা তুলতেই বিপিন বলল,
লতা আমি আবার ফিরে এলাম।
চমকে পেছন ফিরল লতা, তারপর বিপিনের অদ্ভুত বিচ্ছিরি চেহারা দেখে ভয়ে চিৎকার করে ছুটল শ্যামাপদর ঘরের দিকে। বিপিনও গেল পিছন পেছন। শ্যামাপদর ঘরে ঢুকে কাঁপতে কাঁপতে লতা বলল,
ভূত।
শ্যামাপদ জিজ্ঞেস করল,
কোথায় ভূত, কোথায়? তুলসীতলায়।
লঞ্ছন হাতে বাইরে এলো শ্যামাপদ। বাইরে এলেন শ্যামাপদর মা, বউ, দীপু। কেউ কিছু দেখতে পেল না। দীপু জিজ্ঞেস করল,
জেঠি ভূতটা দেখতে কেমন গো?
লতা যেমন দেখেছিল পিপিনকে তার বর্ণনা দিলে দীপু আবার বলল,
আমরাও তো প্রায় ওই রকমই দেখেছিলাম, তখন তোমরা বলেছিলে চোখে ভুল, এবার দেখলে তো? কিন্তু একটা ভূত আমার নাম ধরে দেখেছিল, কেন বলতো?
দীপু প্রশ্নের উত্তর দিল না কেউ। শ্যামাপদর মা লতাকে কাছে বসিয়ে সবকিছু খুঁটিয়ে শুনলেন, তারপর কেমন যেন গম্ভীর হয়ে গেলেন। ওদের অলক্ষ্যে সবই শুনল বিপিন।
ঠিক করলো সবাই ঘুমিয়ে পড়লে মায়ের কাছে যাবে সে। মায়ের বরাবরই খুব সাহস, তিনি নিশ্চয় ভয় পাবেন না, আর তিনি যদি বুঝিয়ে বলেন তাহলে কেউ আর ভয় পাবে না। এইসব ভেবে রান্নাঘরের চালে বসে অপেক্ষা করতে লাগলো সে। মা আজ লতার ঘরে শুতে গেলেন, তিনি দরজা বন্ধ করার আগেই ঘরে ঢুকলো পিপিং। আলমারির পাশের কোনাটায় গিয়ে দাঁড়িয়ে রইল। লতা ঘুমানোর আগেই ঘুমিয়ে পড়ল মা। লতা ঘুমলো তার একটু পরে, লণ্ঠনটা খাটের নিচে জ্বলতে লাগলো। পিপিং গিয়ে দাঁড়ালো খাটের পাশে, মায়ের মুখের উপর ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে ডাকলো, মা মা মা। কয়েকবার ডাকতেই চোখ মেললেন মা, তারপরেই ভয়াত চিৎকার। মায়ের চিৎকারে ঘুম ভেঙে গেল লতার, সেও চিৎকার করে উঠল পিপিংকে দেখে। ততক্ষণে পিপিং বলতে শুরু করেছে,
মা আমি তারাপদ তোমার ছেলে, আমি মরগি ভূত হয়েছি আমি।
কিন্তু বেশি কিছু বলতে পারলো না পিপিং, দরজায় ধাক্কা দিচ্ছে শ্যামাপদ আর তার বউ। মা আর লতার চিৎকারে ঘুম ভেঙে গেছে তাদের, ছুটে এসেছে তারা। এত সব হইচইয়ে ভয় পেয়ে গেল পিপিং, সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ল অন্ধকার কোণটায়। উঠে গিয়ে দরজা খুললেন মা, তারাপদ কথা বললেন। শ্যামাপদর বউ বলল, আমি বইতে পড়েছি অপঘাতে যার মৃত্যু হয় তার আত্মা যদি আত্মীয়দের কাছে ঘোরাফেরা করে তাহলে অনেক সময় ক্ষতি হয়। মা বললেন, বেঁচে থাকতে যাকে খুব বেশি পছন্দ করত ভালোবাসত তাকে কাছে পেতে চায়। লতা বলল, অতৃপ্ত আত্মার অসাধ্য কিছুই নেই। শ্যামাপদ বলল,
তাহলে ব্যবস্থা কিছু করা দরকার, দীপু তো সেদিন খুব ভয় পেয়েছিল।
এবার মা বললেন, সকালে গিয়ে ঠাকুরমশাইকে ডেকে আনিস, তিনি কি বলেন দেখি। বাড়ির সকলের কথা শুনে মন খারাপ হয়ে গেল পিপিনের, সে বুঝল যা ভেবেছিল তা হবে না, এবারের কেউ তাকে আর আপন করে নেবে না। তাই সেই রাতেই সেখান থেকে বেরিয়ে পড়ল সে, তবে হাজিরগড়ে ফিরে গেল না, গেল না অন্য কোনো ভূতের রাস্তা না, চলতে চলতে অনেক অনেক দূরে চলে গেল।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্পটি, যেটা পড়ে শোনালো সেতু। গল্পটির নাম ছিল জাতির সর্বভূত এবং লেখক প্রিয়রঞ্জন মৈত্র। আর সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন ফাতেমা কাইমি, নামটি গল্প শেষে একদম শুনতে পাবেন। এখন শুনলেন গল্পটির প্রথম পর্ব, চলছে কুয়াশা। এবিসি রেডিও 89.2 এফএম এ আপনার সঙ্গে আছি আমি শ্যামিল। প্রথম পর্বের শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন। অন্যদিনের মতো আজকে অ্যালার্মের শব্দ কানে আসার আগে ঘুম ভেঙে গেল অরুণার। ঘুম ভেঙে পাশে ফিরতেই ঘুমন্ত মইনের নিষ্পাপ মুখটা চোখে পড়ল। সারাদিন অনেক পরিশ্রম করতে হয় মানুষটাকে, হঠাৎ করে কি যেন মনে পড়তে তাড়াতাড়ি অরুণ ডাকতে থাকে মইনকে।
মইন, তুমি এখন ঘুমিয়েছ, ওঠো তাড়াতাড়ি ওঠো।
তাড়াতাড়ি করো, হাতে একদম সময় নেই।
কিন্তু তুমি তো বলেছিলে আজকে ছুটি নেবে।
কি যে বলো, আজকে ইম্পর্টেন্ট একটা ক্লায়েন্ট মিটিং আছে।
অনন্যার কথা না শুনে তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হতে থাকে মইন। অনন্যার যতদূর মনে পড়ে তাতে আজকে মইনের অফিসে ছুটি নেওয়ার কথা ছিল, কারণ আজকে একটা বিশেষ দিন। কিন্তু মইনকে ভুলে গেছে আজকের তারিখ। কিন্তু এটা তো হওয়ার কথা না, মইন এমন ছেলেই নয় যে মইনকে ভালোবেসে বিয়ে করেছে অনন্যা। সে মইন অনেক বেশি দায়িত্বশীল, আজকের কথা মইন এইভাবে ভুলে যেতে পারে? এসব ভাবতে ভাবতে নাস্তা বানাতে থাকে অনন্যা। হঠাৎ মইনের কণ্ঠস্বর ভেসে আসতেই তাড়াতাড়ি নাস্তা নিয়ে ডাইনিং রুমের দিকে যাও।
অরুণা,
এই যে এই যে হয়ে গেছে আমার।
আরে তাড়াতাড়ি দাও, অনেক দেরি হয়ে গেছে আজকে।
মহিম, তুমি কি ভুলে গেছ?
নিউ কোথায়?
তোমার বোন না, সে তো দেরি করে ঘুম থেকে উঠে তো আমাকে জোর জোর শুরু করে দিচ্ছে।
আসল ক্লাস কখন?
11টা মনে হয়।
ও
মহিম,
অনেক দেরি হয়ে গেছে, আসি।
তুমি তো ঠিক করে দিতে খেয়ে নেই না।
মিটিং শেষে খেয়ে নিবো, তুমি চিন্তা করো না।
আচরণ খুব একটা ভালো লাগলো না অরুণার কাছে। বারবার যেন মন কথা ঘুরিয়ে দিচ্ছে। এছাড়া মন তো প্রায় সব কথা অরুণার সাথে শেয়ার করে, কিন্তু আজকে যে মিটিং ছিল তা তো মনে নেই। মনের মধ্যে কেমন যেন গড়ে উঠলো অরুণার। প্রায় 7 মাস হয়ে গেল, এর মধ্যে কখনো মনের কোনো আচরণে এতটা কষ্ট পায়নি অরুণা। আজকে তো ছুটি নিয়ে কথা ছিল, সকাল থেকে অনেক ফোন আসতে থাকে অরুণার কাছে। সবাই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল, কিন্তু মন তো ফোন করলো না একবারও। মনের মধ্যে এক অজানা ভয় ভর করলো অনন্যার। আর ঠিক তখনই টেলিফোন বেজে উঠল।
হ্যালো 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 ভাবি। হ্যাঁ মিমো, বলো। ভাবি, আমি না খুব বিপদে পড়েছি, তুমি একটু আসতে পারবে?
বিপদ? কিসের বিপদ?
তুমি আসতে পারবে একটু?
হ্যাঁ হ্যাঁ আমি আসছি, কিন্তু তুমি কোথায় বলো তো?
তুমি বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে এসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি।
ফোন এসে দ্রুত বাসা থেকে বের হয়ে গেল অরুণা। ননদ হওয়া সত্ত্বেও নিজের বোনের মতো ভালোবাসেও মিল, কে জানে কি বিপক্ষ। এত করে বলেছে যেন বিকেলের মধ্যে বাসায় ফিরে, কিন্তু কে শোনে কার কথা। বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে ওপারে যেতেই চোখে পড়ল মিমোকে।
কি হচ্ছে বলো তো? তোমাকে চিন্তায় কেন ধরেছিল নাকি?
আমাকে চিন্তায় কেন?
কি যে বলো তুমি ভাবি, তাহলে তাহলে কি বিপদ হয়েছে? আমার সাথে আসবো? কোথায় যাব? এই যে সামনে রয়েছে। আই মে, ডাক্তার না তোমাকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে? কোনো বাইরের খাবার খাওয়া যাবে না। আহা ভাবি প্লিজ চলো না, এই তোমার বিপদ। আমি তোমাকে খেতে গেছে সব বিপদের কথা বলবো, আসো আমার সাথে। বাজি মেয়ে একটা, ঠিক আছে চলো।
এখন যেন ব্যাপারটা অনেকটা ধরে ফেলেছে অরুণা। তারপরে চুপচাপ মিমোর সাথে যেতে থাকে, মুখে সূক্ষ্ম হাসি দেখা দিয়ে। রেস্টুরেন্টের লাইট অফ, বলতে গেলে যেমন কিছুই দেখা যাচ্ছে না। খুব সাবধানে সামনের দিকে এগিয়ে যেতে থাকে মিমো আর অরুণা।
Happy birthday to you, happy birthday dear Anunna, happy birthday to you.
তোমরা সারপ্রাইজটা কেমন ছিল ভাবি?
ভালো ছিল, কিন্তু আমি বুঝে গেছিলাম কিছুটা।
কিভাবে বুঝলে?
সকালবেলা তোমার আচরণে প্রথমে একটু কষ্ট পেয়েছিলাম ঠিকই, কিন্তু কেন জানি মনে হচ্ছিল।
যত যাই বলো, সারপ্রাইজটা কিন্তু অনেক ভালো ছিল।
আশিক ভাই, কি অবস্থা আপনার? কখন এসেছেন?
আরে তোমার জন্মদিনের কথা শুনে কি আর বাসায় থাকতে পারি? মাথা ব্যথা নিয়ে চলে এসেছি।
আরে মইন, এটা কিন্তু অন্যায় হচ্ছে তোমার।
আর ধর কোনো অন্যায় ফন্যায় হয়নি, ডাক্তারের আবার কিসের মাথা ব্যথা? আর আমরা ছাড়া ওর আশিবাকে আমরাই টেক কেয়ার করবো।
এটা ঠিক বলেছো।
হয়েছে হয়েছে, এখন আমরা কেক কাটবো, চলো চলো।
হ্যাঁ চলো চলো।
কেক কেটে একেবারে রাতে ডিনার করে বাসায় ফিরলে অনন্যা মন জানি আশিককে আজকে বাসে থেকে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করার পরেও সে বাসে ফিরে গেছে। কাজের অনেক চাপের মধ্যে থাকে, যে সময় বের করে এসেছে সেটাই অনেক। আশিক অনেক কাছের বন্ধু মহিলের, স্কুল কলেজে একসাথে ছিল ওরা দুজন। এছাড়া মহিলার বাবা মা মারা যাওয়ার পর মহিলার মিমুর পাশে ছিল আশিক, বিপদে আপদে সব রকমের সাহায্য করেছে আশিক। অনন্যাকে নিজের বোনের মতো স্নেহ করে আশিক। সব থেকে বড় কথা, মহিলার অনন্যার বিয়েটা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে সে। মহিলার পরিবারে বাবা মা মারা যাওয়ার পর একমাত্র অভিভাবক অধিক ফুকুর, কিন্তু তিনি মহিলার অনন্যের বিয়েটা মেনে নেননি। অনেক ঝামেলাও করেছেন এই বিয়ে নিয়ে, কিন্তু সব আশিক নিজে হাতে সামলেছে। সত্যি এই যুগে এমন বন্ধু পাওয়াই যায় না। ড্রয়িং রুমে বসে গল্প করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়। এদিকে মিমু অনেক আগেই নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে।
তুমি ভাই বোন ভালোই অভিনয় জানো।
একটু অভিনয় জানা ভালো, কাজে লাগে।
আচ্ছা আজকে তোমার অফিসে মিটিং ছিল না তাহলে?
ছিল, কিন্তু সেটা অফিসে না, আমি আর মিমু বসে মিটিং সেরে ফেলেছি।
আমার এই বার্থডে সারপ্রাইজ নিয়ে?
না, অন্য একটা ব্যাপারে।
কোন ব্যাপারে?
ভাবছি কোথা থেকে ঘুরে আসলে কেমন হয়।
তোমার অফিস থেকে ছুটি দেবে?
সেটা তো দেবে না, কিন্তু চেষ্টা করতে সমস্যা কি।
আচ্ছা মঈন, ফুপি কি আমাকে কখনো মেনে নেবে না?
এখানে আবার ফুপির কথা আসলো কোথা থেকে?
না, এই ব্যাপারটা আমাকে খুব কষ্ট দেয় জানো। আসলেই তো আমাকে বিয়ে না করে তুমি আরো ভালো মেয়েকে বিয়ে করতে পারতে।
আমার তো অন্য কোনো মেয়েকে লাগবে না, আমার তোমাকে লাগবে, কারণ আমি শুধুমাত্র এই অনন্যা শক্তিকেই ভালোবাসি।
কিন্তু আমার তো কেউ নেই, বলতে গেলে তুমি আমাকে অনেকটা দয়া করে বিয়ে করেছ।
তুমি ফুপির এই সমস্ত কথা এখনো ধরে বসে আছো? শোনো, আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি শুধু তোমার সাথেই সংসার করব। তোমার বাবা মা আছে কি নেই তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে বাবা মা তো আমারও নেই।
তাও আমার মাঝে মাঝে এটা নিয়ে খুব খারাপ লাগে মঈন।
এগুলো মাথা থেকে ফেলে দাও, এবার কাজের কথা বলো, কোথায় যাওয়া যায় বলো তো।
ওহো, এত রাতে আবার কে এলো?
মনে হয় পাশের ফ্ল্যাটে ভাবি।
উনি তো বাসায় নেই, সাত দিনের জন্য বাপের বাড়ি গেছেন।
যাই, আমি দেখে আসি কে এলো। কাকে চাই?
আপনার বাসায় কি কোনো লাশ আছে?
না না না, এখানে কোনো লাশ নেই।
আপনি একটু খুঁজে দেখুন, এখানে অবশ্যই একটা লাশ আছে।
না না, আপনার কথা বলুন,
আমার কোনো ভুল হচ্ছে না। আপনি একটু খুঁজে দেখুন, একটা রক্তাক্ত লাশ খুঁজে পাবেন, যার জীব অনেকটা ভিড় হয়ে আছে।
না না, এখানে কোনো লাশ নেই জানতো।
কি হলো, কে এসেছে?
দরজার কাছে যাও না।
কিন্তু কেন, কি হয়েছে?
আমাকে একটু পানি দাও।
দাঁড়াও দিচ্ছি।
টেলিফোন করো তো দারোয়ানকে, এত রাতে কারা না কারা ঢুকে গেছে আর কে মারা গেছে এটাও জিজ্ঞেস করো।
মারা গেছে? কে মারা গেছে?
আমাকে তো বললো কে যেন মারা গেছে।
আমার জানা মতে আজকে এই অ্যাপার্টমেন্টের কেউ মারা যায়নি।
আচ্ছা দাঁড়ো, আমি নিচে দারোয়ানকে ফোন দিচ্ছি।
তুমি বসো তো, আমি ফোন দিচ্ছি।
জানো লোকটার আচরণ কেমন যেন ছিল?
দারোয়ান ফোন ধরছে না তো।
ধরছে না?
দাঁড়াও আবার দিই।
মেজাজ খারাপ হয় না? দরকারের সময় যদি কাউকে না পাওয়া যায়।
না, অনেকবার তো দিলাম, ধরছেই না।
আমি ডাকি বারান্দা দিয়ে।
শুনতে পাবে?
দোতলা থেকে তো শুনতে পাওয়ার কথা।
দেখো পাও কি না।
রশিদ, এ রশিদ,
ঘুমিয়ে গেছে মনে হয়।
আরে ঘুমিয়ে গেলে তো কেটে তাড়া দেওয়ার কথা, এই সমস্ত উল্টাপাল্টা মানুষ বাসার ভিতরে ঢুকলো কি হবে।
আচ্ছা শোনো, এখন আর রাগ করো না তো, কালকে সকালে জিজ্ঞেস করো।
কিন্তু গেট যদি খোলা থাকে তাহলে তো অন্য সমস্যা হতে পারে, চোর ঢুকে যেতে পারে।
আরে তুমি এত চিন্তা করো না।
কিন্তু
ঘুমাও তো, আমি তো বলছি ঘুমাও যা।
কালকে দেখি কি করা যায়।
আশঙ্কা ও রাগ নিয়ে ঘুমোতে গেল বই। কিছুটা যেন মাথা থেকে সম্পূর্ণ বের করতে পারছে না একটু আগের ঘটনা। আচ্ছা কেউ মজা করলো না তো, নাকি আসলে কেউ মারা গেছে এই অ্যাপার্টমেন্টে? হয়তো ভুল করে তাদের ফ্ল্যাটে চলে এসেছে, কিন্তু কেন যেন ওই ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিতেই পারছে না বই। ওটা এত কিছু না, তাহলে কেন এই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা ঘটনাটাকে মেনে নিতে পারছে না, নাকি ব্যাখ্যাটা তার মস্তিষ্ক নিতে চাইছে না? অনেক কিছু ঘুরছে মনিদের মাথায়। না, কাল সকালের আগে কিছুতেই নিশ্চিতভাবে বলা যায় না, কাল সব কিছুর উত্তর পাওয়া যাবে। পরদিন সকালে খাবার টেবিলে নাস্তা করতে করতে গতকাল রাতের ঘটনা নিয়ে প্রশ্ন করেন।
ভাবি ঘুম দাও তো একটু। আচ্ছা ভাইয়া, কাল রাতে আমার ঘর থেকে শুনলাম তুই দারোয়ানকে ডাকছিস, এত রাতে কি হয়েছিল?
আর বলিস না, কাজে ফাঁকি দেয়, অনেক ফাঁকি বাজ।
আহা বাদ দাও না, এমন তো হতে পারে, ও ঘুমিয়ে পড়েছিল।
গেট তালা না দিয়ে ঘুমিয়ে পড়েছিল?
আমি তো কিছুই বুঝতে পারছি না।
শোন, কাল রাতে বাসায় এক লোক এসে কলিং বেল দিল, আমি গিয়ে দরজা খুলতেই বলে আপনার বাসে কি কোনো লাশ আছে? আমি বললাম নেই, তারপর বলে খুঁজে দেখুন ঠিক লাশ পাবেন।
অনেক ইন্টারেস্টিং তো?
এটা মোটেও ইন্টারেস্টিং না। লোকটার পোশাক ছিল একদম সাদা, বলতে পারিস কাফনের কাপড়ের মতো। শুধু তাই না, ওর হাইট অনেক বেশি ছিল।
তোর সাথে মজা নিয়েছে।
আমি তো তোমার ভাইয়াকে বারবার এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু কে শোনে কার কথা? কাল রাত থেকে এই নিয়ে চিন্তা করেই যাচ্ছে, করেই যাচ্ছে।
আমার ভাইয়া তো এত ভীতু না।
আচ্ছা শোনো, আজকে তুমি দারোয়ানকে ঝাড়ি দিয়ে দিও, ঠিক আছে?
এটা আবার বলা লাগে? আর আরেকটা জিনিস হলো, এখানে ভীতু আর কিচ্ছু নেই, ব্যাপারটা আমার সাথে হয়েছে তো তা আমি বুঝছি। হাজার বোঝালো তোমরা কিচ্ছু বুঝবা না, টেরো পাওয়া।
আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাড়াতাড়ি নাস্তাটা অন্তত করো।
নাস্তা শেষ করতে করতে মনের কিছুটা দেরি হয়ে যাওয়ায় তখন আর কিছু বলেনি দারোয়ান রশিদকে। বের হওয়ার সময় মন লক্ষ্য করলো রশিদ কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। অফিসে পুরোটা সময় কাজে মন বসাতে চাইলেও কেন যেন বারবার কাল রাতের ঘটনা মনে পড়ে যাচ্ছিল মনে। এমন ভাবে মনে দাগ কেটে যাওয়ার ঘটনাটা কি আসলে, ঘটনাটা কি আসলেই এত সাধারণ? অফিসে বসে ছটফট করতে থাকে মই, মুড হালকা করতে কয়েকবার কল দেয় অনন্যাকে, কিন্তু অনন্যা ফোন ধরছে না। অজানা এক আতঙ্ক ভর করে মইনের মনে, কি করবে বুঝতে পারে না মই। বসকে বলে অফিস ছেড়ে কিছুক্ষণ আগেই অফিস থেকে বেরিয়ে যায়। বাসের নিচে এসে একটা বড় নিঃশ্বাস নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে মই। দারোয়ান রশিদ একটা কাঠের চেয়ারে বসে আছে, দেখে মনে হচ্ছে সেও যেন মইনের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ ধরে।
কি অবস্থা রশিদ?
এই তো স্যার।
কাল রাতে কখন ঘুমিয়েছিল?
ম্যাডাম যাওয়ার পর পর।
ম্যাডাম যাওয়ার পর পর মানে?
রাত একটার দিকে ম্যাডাম এসে আমার কাছ থেকে তাবি নিয়ে গিয়েছিল, তারপর আমি শুয়ে পড়ছিলাম।
কাল রাত একটার অনন্য তোমার ঘরে এসেছিল?
জি স্যার।
মিথ্যা কথা আমি একদম পছন্দ করি না রশিদ।
স্যার আমি কোনো কথা মিথ্যা বলতেছি না। স্যার আমি কেন মিথ্যা কথা বলে যাবো বলেন তো?
আচ্ছা আগে আমার কিছু কথার উত্তর দাও। কালকে 12টার দিকে সাদা পোশাক পরা কোন লোক বাসায় এসেছিল, ঢুকতে দেখেছ?
না তো স্যার।
তুমি গেট কখন লাগিয়েছিলে?
রাত 11টার কিছু আগে, আর চাবি ম্যাডাম নিয়ে গিয়েছিলেন।
আচ্ছা এই বাসে কি কেউ মারা গেছে, মানে কোনো ফ্ল্যাটে?
না তো স্যার, মারা গেলে তো জানতেই পারতাম।
আচ্ছা এই বিল্ডিংয়ে তো নতুন কোনো ফ্যামিলিও আসেনি?
না স্যার।
আচ্ছা ঠিক আছে
স্যার।
কিছু বলবে?
না স্যার কিছু না।
দারোয়ান রশিদের কথা শোনার পর থেকে মাথাটা হালকা ঘুরছে মহিলের,
লিফটের সামনে দাঁড়িয়ে নিজের মনকে বিভিন্ন যুক্তি দেখাতে থাকে। লিফট তখন ঠিক নয় তালায়। লিফটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন আনমনা হয়ে যায় মই। হঠাৎ খুলে যায় লিফটের দরজা। সামনে দিকে তাকাতেই মই দেখতে পাই লিফটের ভিতরে দাঁড়িয়ে থাকা সেই গতকাল রাতে সাদা কাফন পরা লোকগুলোকে। লিফটে একজন নয়, অনেকগুলো সাদা কাফন পরা লোক দাঁড়িয়ে আছে। এরা কি বেঁচে আছে? এরা কি সবাই লাশ? মই নিজের শরীরের সব শক্তি দিয়ে চিৎকার দিতে চাইছি কিন্তু পারছে না। সারা শরীর যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে না পেরে চোখ বন্ধ করে ফেলে মই। তারপর আবার চোখ খুলে, না কেউ তো নেই লিফটের ভেতর। তাহলে কি মই এতক্ষণ ভুল দেখছিল? হয়তো এই ব্যাপারটা নিয়ে অতিরিক্ত চিন্তা করার ফলে ওর মস্তিষ্ককে বারবার এইসবই দেখাচ্ছে। এক পা এক পা করে লিফটের ভেতর ঢোকে মই। কপালে তখনও বিন্দু বিন্দু ঘাম। লিফটের বাটন প্রেস করে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে ময়নার মনে হতে থাকে তার পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্পের প্রথম পর্ব। গল্প রিলিজ হওয়ার কারণে আমি এবং গল্পে এত সাসপেন্স যে কারণে আমি আর মাঝখানে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি পুরো গল্পটা আপনারা একসঙ্গে শুনুন। মাঝখানে আমি ফিরলেও কোনো ইন্টারাপশন করতে চাচ্ছি না। তো তাই চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আপনি শুনছেন কুয়াশা বিসি রেডিও, আপনার সঙ্গে আছি আমি শর্মিন। শুনবেন এখন দ্বিতীয় পর্ব।
আপনি অবশ্যই একটু খুঁজে দেখবেন, আপনার বাসায় লাশ আছে।
না,
অনেক অনেক লাশ।
কোন লাশ নেই আমার বাসায়, কোনো লাশ নেই। অনন্যা দরজা খোলো, অনন্যা দরজা খোলো।
কে এলো আবার এখন? আসার আর সময় পায় না। উফ, মন মতো যে একটু কাজ করবো তারও কোনো উপায় নেই।
অনন্যা
কে? মঈন
জলদি দরজা খোলো।
কি হয়েছে তোমার, এই অবস্থা কেন?
দরজাটা তাড়াতাড়ি বন্ধ করো।
কি হয়েছে মঈন বলো আমাকে।
আমি আবার কাল রাতে ওই লোকটাকে দেখেছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও তো। তোমার অনেক পরিশ্রম হচ্ছে কদিন ধরে, তোমার রেস্ট দরকার। এসো আমার সাথে।
নিমু কোথায়?
এখনো বাসায় আসেনি।
কেন এত দেরি হয় কেন ওর? এখনো বাসায় আসেনি কেন?
ও আসতে সব সময় দেরি করে। আচ্ছা তুমি এত তাড়াতাড়ি এলে কেন বলো তো?
কাজে মন দিতে পারছিলাম না।
ওকে তুমি একটু রেস্ট নাও, আমি রান্নাঘরে আমার কাজগুলো সেরে আসছি।
আচ্ছা যাও।
মঈনকে দেখে রান্নাঘরের দিকে আসে অনন্যা। মঈনকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। এভাবে চলতে থাকলে তো সমস্যা আরো বড় আকার ধারণ করবে। না, যে ভাবেই হোক কোনো একটা ব্যবস্থা অনন্যাকে করতেই হবে। দেরি না করে কাজ শুরু করে দেয় অনন্যা। প্রায় অনেকক্ষণ ধরে অনন্যা কোনো সাড়া শব্দ না পেয়ে বেডরুম থেকে রান্নাঘরের দিকে আসেন। রান্নাঘরের পাশ থেকে কেমন একটা পোড়া গন্ধ নাকে আসে ওর। নিশ্চয় চুলায় কিছু পড়ে যাচ্ছে। রান্নাঘরে ঢুকতে অবাক হয়ে যায় মন। অনন্য নেই রান্নাঘরে। শুধু তাই নয়, যে পোড়া গন্ধের উৎস খুঁজতে খুঁজতে মঈন এসেছে রান্নাঘরে, সে গন্ধ আসলে রান্নাঘর থেকে নয়, উপরের স্টোর রুম থেকে আসছে। মঈন ধীরে ধীরে উপরে উঠতে থাকে। স্টোর রুমে ঢুকতে চমকে ওঠে মঈন।
তুমি উঠে আসতে গেলে কেন কষ্ট করে?
তুমি একটা পোড়া গন্ধ পাচ্ছ না?
পোড়া গন্ধ কোথায়? না তো
তুমি এখানে কি করছো?
আরে বাবা, আমি তো এখানে তেল নিতে এসেছিলাম।
অরুণা, অরুণা, এটা কি? দেখো দেখো,
কোথায় কি দেখাচ্ছ?
কত রক্ত এখানে, এখানে এত হাড়, এগুলো তো মানুষের শরীরের হাড়।
কি বলছো এগুলো তুমি? এখানে কোনো হাড় নেই, কোনো রক্ত নেই মহিন, সব তোমার মনের ভুল।
তুমি কেন দেখতে পাচ্ছ না এই যে, এই যে কত রক্ত!
আমার সাথে ঘরে চলো মহিন, তোমার রেস্ট দরকার। আমরা কালকে ডাক্তারের কাছে যাবো,
এই রক্তগুলো পরিষ্কার করতে হবে। অনেক বাজে গন্ধ এই রক্তে, তুমি একটু বোঝার চেষ্টা করো, অনেক লাশ আছে এখানে। আমার মনে হচ্ছে আমি মরে যাবো।
আমার সাথে ঘরে চলো।
মনিরের অবস্থা সহ্য করতে পারছিল না। যেভাবেই হোক এই সমস্যার সমাধান করতেই হবে। মইনকে বেডরুমে নিয়ে অনেকক্ষণ ধরে মাথায় পানি দেয় অনন্যা। প্রায় এক ঘন্টা ছটফট করার পর ঘুমিয়ে পড়ে মইন। মইনের এই অবস্থা চলতে থাকলে অনেক বড় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। কি করবে কিছু বুঝতে পারছে না অনন্যা। এসব কথা বাসায় ফিরলে কিছুতেই নিমুকে বলা যাবে না, শুধু শুধু চিন্তা করবে আর ভয় পাবে। অনেকক্ষণ ধরে একদম প্রথম থেকে সব নিয়ে ভাবতে থাকে অনন্যা। এখন শুধুমাত্র একটা পথে খোলা আছে, কালকে সব ঠিক করে ফেলবে। এভাবে আর চলতে দেওয়া যায় না। ভাবতে ভাবতে হঠাৎ করে অনন্যার মনে হতে থাকে অনেকক্ষণ ধরে কলিং বেল বাজছে।
উফ, কে আসলো আবার? মিমো মনে হয়। হলো ভাবি, এত দেরি করলে যে দরজা খুলতে? আর না না, ঘুমিয়ে পড়েছিলাম একটু। ভাইয়া এসেছে? হ্যাঁ, অনেক ক্লান্ত তো, ঘুমিয়ে গেছে ও। ও আচ্ছা। মিমো, তোমার সাথে একটু কথা আছে আমার।
হ্যাঁ বলো।
তুমি তোমার ঘরে গিয়ে ফিরে যাও, আমি 10 মিনিট পরে আসছি।
আচ্ছা ঠিক আছে।
না না, আচ্ছা থাক, তোমাকে কাল সকালেই না হয় বলবো।
ভাবি, ইম্পর্টেন্ট কিছু কি?
না না, কালকে না হয় বলবো।
মিমোর কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন করে জানে না। একে তো ছোট মানুষ, তার উপর আবার ভয় পেতে পারে, তাই আর বললিল মিমোকে। সারা রাত এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করল আমার। পাশে ঘুমিয়ে থাকে ময়ূর বলে তাকিয়ে থাকে সে। কালকে ময়ূর গিয়ে ডাক্তারের কাছে যাবে। ভাবতে ভাবতে চেয়ারে বসে ঘুমের রাজ্যে ডুবে যায় আনন্দ।
বলো,
সকাল হয়ে গেছে, তুমি এখনো চেয়ারে বসে ঘুমোচ্ছ যে?
বসেছিলাম, কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তুমি কখন উঠেছো? আর মেমো কি কলেজ চলে গেছে?
হ্যাঁ, অনেকক্ষণ আগে।
আমাকে আরো আগে ডাকবে তো, আমার অনেক কাজ আছে। আমার,
হ্যাঁ, আমারও কিছু কথা জানানোর আছে তোমাকে।
কার ব্যাপারে? আগে বলো, তুমি অফিস কখন যাচ্ছ?
আজ আমি অফিসে যাচ্ছি না।
কেন? অফিসে কেন যাবে না?
অন্য কাজ আছে।
তোমাকে অনেকটা ভালো লাগছে কিন্তু আজকে, বেশ ফিট লাগছে, অফিসে যাও।
আমি ভাবছিলাম আজকে তোমাকে নিয়ে একটু বের হব।
হ্যাঁ, সেটা তো আমি ভাবছিলাম,
কিন্তু সেটা অফিসে ছুটি না নিলে সম্ভব না।
সম্ভব? তুমি না হয় একটু আগে অফিস থেকে বের হবে, তারপর দুজন একসাথে ডাক্তারের কাছে যাব। আমি রেডি হয়ে ওয়েট করবো তোমার জন্য, কি বলো?
আমি অনেকদিন ধরে ভাবছিলাম একটা ব্যাপার নিয়ে।
কার ব্যাপারে?
এই এই আশিকের ব্যাপারে। এই আশিক যে মনে মনে এমন একটা কিছু ভাবতে পারে তা আমি ভাবতেও পারিনি।
আমি তো কিছু বুঝতে পারছি না।
শোনো তাহলে।
সময় সব বলতে থাকে অরুণাকে। সব শুনে অবাক হয়ে যায় অরুণা। আশিক কেমন বলতে পারলো? অনন্য আশিককে অনেক আলাদা ভাবত, কিন্তু আশিক এটা করলো কিভাবে? অনেকক্ষণ এই বিষয়ে কথা বলে অফিসের জন্য বাসা থেকে বেরিয়ে যায় মই। তারপর মই না আর ফেরেনি।
মিমু, মিমু তোমার ভাইয়াকে একবার কল দাও তো।
ভাবি, ফোনটা তো বারবার বন্ধ বলছে।
ওর তো আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা।
কখন যাওয়ার কথা ছিল?
বিকেলের দিকে।
এখন তো রাত হয়ে গেছে। তোমাকে কল দিয়েছিল অফিসে যাওয়ার পরে?
হ্যাঁ, আমাকে ও ফোন দিয়েছিল তো।
কি বলেছিল?
আমাকে রেডি হতে বললো, বললো সে তাড়াতাড়ি চলে আসবে।
দাঁড়াও, আমি ভাইয়ার অফিসে একটা ফোন দিই।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো।
তোমার কাছে নাম্বার আছে?
হ্যাঁ আছে তো, দাঁড়াও। এই নাও, তোমার ভাইয়াকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে আমার।
দাঁড়াও, রিং হচ্ছে। হ্যালো
হ্যালো, আমি মরিনার ম্যাডাম ফোন করবো।
উনি কি অফিসে আছেন? কখন কখন বেরিয়ে গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি বললো? ভাইয়া বিকেলেই অফিস থেকে বেরিয়ে গেছে।
তাহলে মহিন এখন কোথায়?
চিন্তা করো না ভাবি, দেখো কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না। মহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেল থেকে রেডি হয়ে মহিনের জন্য অপেক্ষা করছিল অনন্যা, কিন্তু বিকেল পেরিয়ে প্রায় রাত 11টা বাজে, কিন্তু মহিনের কোনো খবর নেই। ফোনে বারবার চেষ্টা করার পরে পাওয়া যাচ্ছিল মহিনকে। অফিসে ফোন দিয়ে জানা যায় মহিন বিকেলের দিকে অফিস থেকে বেরিয়ে গেছে। কিন্তু কোথায় গেছে মহিন? কান্নায় ভেঙে পড়ে অনন্যা। অনেক কষ্টে রাত পার করে পরদিন সকালবেলায় থানায় গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করে আসে অনন্যা আর মিনু। খবর পেয়ে বাসায় এসে পরে মহিনের ফুপু তামিলে ওঠে। এসে অনেকটা জোর করে মিনুকে তার বাসায় নিয়ে যান। এখন পুরো বাসায় অনন্যা একা একা, বাসায় যেন তার দম আটকে আসছে। পরদিন সকালবেলা ইন্সপেক্টর ফারদিন আসেন মহিন নিখোঁজ রহস্যের সমাধানে।
আপনি ওনার স্ত্রী অনন্যা শক্তি?
জি।
ওনার সাথে শেষ কখন কথা হয়েছে আপনার?
তখন প্রায় বিকেলবেলা।
কি বলেছিলেন তিনি?
বলেছিল রেডি হয়ে থাকতে, ও তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে বের হবে।
কোথায় যাওয়ার কথা ছিল?
আমি ডাক্তারের কাছে যেতাম।
ডাক্তারের কাছে কেন?
ওর একটু মানসিক চাপ যাচ্ছিল, অনেক কাজের চাপ তো।
আপনি কি কাউকে সন্দেহ করেন?
হ্যাঁ, আমি একজনকে সন্দেহ করি।
কোন শত্রু?
মইনের বন্ধু। বন্ধু না, বন্ধুরূপী শত্রু, আশিক সালাম।
কোনো কিছু নিয়ে কি ঝামেলা চলছিল তাদের মধ্যে?
আশিকের কাছে মইন কিছু টাকা পেত, মইন সে টাকা চাইতেই আশিক তা অস্বীকার করে আর বলেছে বেশি বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না।
আচ্ছা, আপনাদের সাথে আর কেউ থাকে না?
আমার একমাত্র ননদ নিমু থাকে আমাদের সাথে।
তিনি কোথায়?
আমার ফুপু শাশুড়ি আজকে এসে ওকে নিয়ে গেছে।
আচ্ছা ঠিক আছে, তবে দরকার হলে আপনাকে আবার একটু থানায় যেতে হতে পারে।
আমি মনকে ফিরে পাবো তো?
আশা করছি।
ইন্সপেক্টর ফাজিল মিরপুর থানার মধ্যে সব থেকে পরিচিত এবং সফল পুলিশ ইন্সপেক্টর। ওনাকে একদমই সবাই চিনে, প্রতিটা কাজে তিনি সফল। তাই মহিন নিখোঁজ কেসে তদন্তের ভার তাকে দেওয়া হয়েছে। তিনি এখন বসে আছেন ডাক্তার আশিক সালামের চেম্বারে।
কি বলছেন অফিসার, মহিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
আমি ঠিকই বলছি।
কবে থেকে? সেদিনে তো ওর সাথে কথা হলো আমার।
গত পরশুদিন থেকে তিনি নিখোঁজ।
আমাকে এই খবরটা কেউ দিল না?
আমি আপনাকে কিছু প্রশ্ন করব।
জি করুন।
আপনাদের বন্ধুত্ব কতদিনের?
অনেকদিন। আমরা পুরো 10 বছর একসাথে একই স্কুলে পড়েছি, তারপর কলেজেও দুজন একসাথে ছিলাম।
ওনার স্ত্রী অনন্যাকে চেনেন?
হ্যাঁ, চিনব না কেন, ওদের বিয়ে তো আমি নিজে উদ্যোগ নিয়ে দিয়েছি। মইনের ফুপু তো অনন্যাকে কিছুতেই মইনের সাথে বিয়ে দিত না।
বিয়েটা মইন আহমেদের কিন্তু মেনে নেননি?
না, তিনি এখনো অনন্যাকে পছন্দ করেন না।
কারণটা কি আপনি জানেন?
যতটুকু জানি তাতে অনন্যার পরিবার নিয়ে যত সমস্যা, আর অনন্যার থেকেও ভালো মেয়ে তিনি মইনের জন্য ঠিক করে রেখেছিলেন।
অনন্যার পরিবারের কি সবাই মেনে নিয়েছে?
অনন্যার কেউ নেই, আমি অন্তত তাই জানি। ওর পরিবারের কাউকেই আমি কখনো দেখিনি, আর মইন আমাকে বলেছে অনন্যার কেউ নেই।
অনন্যা আর মইন সাহেবের পরিচয় কিভাবে আপনি জানেন?
যতদূর জানি ওদের ফোনে পরিচয়, রং নাম্বার।
আচ্ছা, মইনের ফুপু মানুষ হিসেবে কেমন, দেখেছেন কখনো?
হ্যাঁ, দেখেছি অনেকবার। তিনি যথেষ্ট শিক্ষিত এবং বিচক্ষণ একজন মানুষ, আর ব্যবহার অনেক ভালো।
বুঝলাম। এবার একটা কথা বলুন তো, আপনার কাছে মইন আহমেদ কত টাকা পেতেন?
মইন আমার কাছে টাকা পেত?
আমার জানা মতে উনি তো আপনার কাছে টাকা পেতেন
না। না, ও আমার কাছে টাকা পাবে কিভাবে? আমি তো কখনো ওর থেকে টাকাই নিইনি, বরং এর উল্টোটা হয়েছে। ও প্রায় মাঝে মাঝে আমার থেকে টাকা নিত।
আপনি কখনো টাকার জন্য মইন আহমেদকে হুমকি দিয়েছেন?
কি যে বলেন, আমার কি কম আছে? আচ্ছা, এসব কথা আপনাকে কে বলেছে জানতে পারি কি?
কে বলেছে তার থেকেও জরুরি হলো সত্য না মিথ্যা বলছে সেটা খুঁজে বের করা। আচ্ছা, আজ চলি।
দরকার হলে আমাকে জানাবেন, আমি যতটা পারি সাহায্য করব।
মইন নিখোঁজ মামলার সব থেকে বড় জট এখানে। কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটাই পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। তবে এই সত্য বের করা যে সহজ হবে না তা বেশ ভালো করে বুঝে গেছেন ইন্সপেক্টর ফার্দি। তবে যত কঠিনই হোক না কেন, তিনি সত্য সামনে আনবেনি। থানায় পৌঁছে কনস্টেবল অন্তিককে ফোন নিয়ে তিনি দেখে পাঠালেন তার রুমে, কারণ অনেক বড় একটা কাজের দায়িত্ব তিনি দিয়েছেন অন্তিককে।
স্যার আসবো? কি খবর দিলে বলো। তার অফিসে গিয়ে মইন আহমেদের বসের সাথে কথা বললাম, ওনারও বলেছেন মইন আহমেদ নাকি বিকেল 5টার দিকেই অফিস থেকে বেরিয়ে গেছে, আর বের হওয়ার আগে স্ত্রী অনন্যা শক্তির সাথে কথাও বলেছেন তিনি।
আর কোনো খবর পেয়েছো?
মইন আহমেদের এক কলিগের সাথে কথা বলে একটা খবর জানতে পেরেছি। মইন আহমেদকে নাকি গত 2 দিন ধরে খুব অন্যরকম লাগছিল।
যেমন?
ওনাকে দেখতে অন্য মনস্ক লাগতো না, তিনি নাকি মন দিয়ে কাজও করতে পারতেন না।
কারণ কিছু বলেছে?
না স্যার, তা উনি জানেন না।
জটিল থেকে জটিল হচ্ছে বিষয়টা।
স্যার, আমার না একটা জিনিস মনে হয়, ওনার নিখোঁজ হওয়ার পেছনে ওনার পরিচিত মানুষেরই হাত আছে।
ভালো কথা বলে।
স্যার, আমি একটা কাজ করি, মইন আহমেদের বাসার উপর নজর রাখি।
হ্যাঁ, তাই করো। আমাকে কোনো কিছু অন্যরকম দেখলেই জানাবে। আমি গিয়ে মইন আহমেদের ফুপুর সাথে কথা বলে আসি। উনি বলছে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে।
ইন্সপেক্টর ফারদিন এবং কনস্টেবল অন্তিক একসাথে বের হয়ে গেল থানা থেকে। এই নিখোঁজ রহস্যকে বেশি জট পাকাতে দেওয়া যাবে না, যে ভাবেই হোক মইন আহমেদকে খুঁজে বের করতেই হবে। কিন্তু ইন্সপেক্টর ফারদিন জানে না কত বড় ধাক্কা তাদের সবার জন্য অপেক্ষা করছে। ইন্সপেক্টর ফারদিনের সঙ্গে বসে আছে মইন আহমেদের ছোট বোন মিমু এবং তার ফুপু তামিমা আছেন।
আপনি হঠাৎ মিমুকে আপনার বাসায় নিয়ে এলেন যে? আমি তো জানি ও নিজের ভাইয়ের বাসা থেকে।
সত্যি কথা বলতে আমি অনন্যাকে পছন্দ করি না, বিশ্বাস তো অনেক পরের কথা। মিমুকে ওখানে আমার নিরাপদ লাগেনি।
কি জন্য অনন্যাকে আপনি পছন্দ করেন?
প্রথমত আমি মইনকে আমার পছন্দ করা মেয়ের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। ওদের বাবা মা মারা যাওয়ার পর আমি ওদের মানুষ করেছি, আমারও তো একটা ইচ্ছে আছে। আর দ্বিতীয়ত অনন্যার মধ্যে আমি কেমন যেন একটা সূক্ষ্ম ঝামেলা খুঁজে পাই, বয়স তো আর কম না, মানুষ দেখলে তো বুঝতে পারি।
তাহলে আপনি বলতে চান যে মহিনামের নিখোঁজ হওয়ার পেছনে তার স্ত্রী অনন্যার হাত আছে?
না না, আমি তা বলছি না। যেটা আমি জানি না তা নিয়ে অন্যকে কেন দোষ দেব?
আচ্ছা আন্টি, আশিক সালাম তো মহিনা আমাদের খুব কাছের বন্ধু।
হ্যাঁ, অনেক ভালো ছেলে, মহিনার জন্য অনেক করেছে ও।
আচ্ছা, অনন্যার মধ্যে সবচেয়ে খারাপ জিনিসটা কোনটা?
ওভাবে বলতে গেলে তেমন একটা বোঝা যায় না, তবে ও আসার পর থেকে মহিনার লাইফে অনেক পরিবর্তন এসেছে।
যেমন? ঠিক কি ধরনের পরিবর্তন?
মইন খুব শান্ত স্বভাবের ছেলে ছিল, কোনো কিছুতেই মুখে মুখে কথা বলতো না কখনো। কিন্তু যেদিন থেকে অনন্যার সাথে পরিচয়, ঠিক সেদিন থেকে ওর মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হলো মুখে মুখে কথা বলা। সারা দিন ফোনে কথা বলতো অনন্যার সাথে, আমি কিছু বললে মারাত্মক ব্যাদবি করতো আমার সাথে। এই ছেলে যে কিনা আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সে আমার সাথে অনেক দুর্ব্যবহার করতো, আর অনন্য যা বলতো তাই শুনতো। পাগল হয়ে গিয়েছিল মন অনন্যার জন্য। আপনি মিমোর সাথে কথা বলুন, আমি ফোনটা ধরে আসি।
দ্বিতীয় পর্ব শেষ হলো, সময় হয়ে গেছে তৃতীয় পর্বে, শেষ পর্বে যাবার। আর ভীষণ রহস্য, ভীষণ সাসপেন্স, আশা করছি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই রহস্যের শেষ কখন হবে। এক্ষুনি রহস্য শেষ করতে যাচ্ছি, জট করতে যাচ্ছি, তার জন্য শুনতে হবে আমাদের শেষ পর্ব, অর্থাৎ এখন যে পর্বটি হবে। আপনি আছেন কুয়াশায় আমার সঙ্গে, অর্থাৎ শিয়ালের সঙ্গে, আর শুনছেন এবিএস রেডিও 89.2 FM।
ধরতে পাশের ঘরে গেলেন তামিনা হোসেন। এদিকে ইন্সপেক্টর ফারজিনের সামনে চুপচাপ বসে আছে মিমু। মুখ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব চিন্তায় মগ্ন মিমু। তারপর নিজে থেকে কথা বলে উঠল,
ভাইয়ার কোনো খবর পেয়েছেন?
আপাতত না, তবে খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাবেন।
আমার ভাইয়ার মতো মানুষের যে শত্রু থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি।
আচ্ছা, তোমার ভাইয়া যদি নিখোঁজ হয় সেদিন তুমি কোথায় ছিলে?
কলেজ শেষে প্রাইভেট পড়ে আমি বাসায় গিয়ে দেখি ভাবি রেডি হয়ে বসে আছে। আমাকে বলল ভাইয়ার সাথে কোথায় নাকি যাওয়ার আছে।
তখন কটা বাজে?
প্রায় রাত 8টার মতো।
আচ্ছা, ওনারা কোথায় যেতেন তা জানো?
না, তবে ভাইয়ার মুড ভালো ছিল না, হয়তো সেজন্যই দুজন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল।
তোমার ভাইয়ের মুড ভালো ছিল না কেন?
ভাইয়া নিখোঁজ হওয়ার 2 দিন আগের কথা। অনেক রাতে ভাইয়ার গলা শব্দ শুনতে পাই, নিচে দারোয়ানকে ডাকছে। পরদিন এই ব্যাপারে কথাও হয় টেবিলে সকালে নাস্তা করার সময়, আর ভাইয়া বলে।
মিমু একে একে সব বলতে থাকে সেদিন রাতে মইনের কিছু অদ্ভুত লোকের সাথে দেখা হওয়ার কথা। ইন্সপেক্টর ফরদিন প্রথম থেকে সবকিছু মেলানোর চেষ্টা করতে থাকে। কোথাও যেন কোনো সূক্ষ্ম একটা ব্যাপার সবার চোখ এড়িয়ে যাচ্ছে। মহিনার মধ্যে এই ভয়কর ঘটনা কি শুধুই কোনো মানসিক সমস্যা, নাকি এর পেছনে আছে অনেক বড় কোনো রহস্য? হঠাৎ ফোন বেজে ওঠে ইন্সপেক্টর ফারদিনে। হাতে নিয়ে দেখেন কনস্টেবল অন্তিকের ফোন। ফোন ধরে তাড়াতাড়ি থানে আসতে বললেন কনস্টেবল অন্তিককে। তিনিও বের হয়ে গেলেন থানার উদ্দেশ্যে। সব রকম তথ্য সংগ্রহ করা হয়ে গেছে, এখন শুধু 2-2-4 মেলানো বাকি। থানায় গিয়ে দেখেন কনস্টেবল অন্তিক অনেকক্ষণ ধরে বসে আছে তার রুমে।
তার মানে তুমি বলতে চাইছো যে দারোয়ান ওই ব্যাপারটা জানতো?
হ্যাঁ স্যার, আমাকে নিজে থেকেই তো সব বলল। মহিনামত নিজে তাকে জিজ্ঞেস করেছে যে সেদিন রাত 12টার দিকে সাদা পোশাক পরা কোনো লোক বাসার মধ্যে ঢুকেছিল কিনা, সেদিন গেট কখন লাগিয়েছে, এই বাসায় কেউ মারা গেছে কিনা, তারপর এই ফ্ল্যাটে নতুন আর কোনো ফ্যামিলি এসেছে কিনা, এই সব কিছু নিজেই বলল।
আর কিছু জানতে পেরেছ?
স্যার, সব থেকে অবাক করা ব্যাপার হচ্ছে আমরা জানি যে মহিন আহমেদ কিন্তু বাসা থেকে নয়, নিখোঁজ হয়েছে অফিস থেকে বের হওয়ার পর। কিন্তু স্যার, সেদিন বিকেল 5:30টার দিকে তার বাসার দারোয়ান রশিদের ঘরে বাইরে থেকে তালা মেরে দিয়ে কে যাবে আর কেনই বা মারবে?
দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মেলাতে দাও। যেদিন মহিন আহমেদ নিখোঁজ হন সেদিন কেউ একজন তার বাসার দারোয়ানের ঘরে বাইরে দিয়ে তালা মেরে দিয়ে গেছে। সময়টা ছিল বিকেল 5:30। আর মহিন আহমেদের অফিস থেকে খবর নিয়ে জানা যায় তিনি অফিস থেকে বের হন 5:00।
স্যার আমার মনে হচ্ছে।
তোমার যেমন হচ্ছে আমারও তাই মনে হচ্ছে অন্তিক, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে আমরা যেটা ভাবছি এটাই সত্যি।
আমি একটু নজর রাখি স্যার।
রাখো, আমি গিয়ে একটা দরকারি কাজ সেরে আসি।
ইন্সপেক্টর ফার্দিনের কাছে এখনকার সবটা যেন পরিষ্কার হয়ে গেছে, কিন্তু শুধু প্রমাণের অপেক্ষা। সন্ধ্যা 7:00 দিকে কলিং বেল বেজে উঠে মহিন আহমেদের ফ্ল্যাটে। দরজার সামনে প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর ফার্দিন, কিন্তু কেউ দরজা খুঁজছে না। প্রায় 15-20 বার বেল দেওয়ার পর দরজা খুলল অনন্যা।
সরি সরি, দরজা খুলতে একটু দেরি হয়ে গেল আমার।
ব্যস্ত ছিলেন নাকি?
না না, আসলে ঘুমিয়ে গিয়েছিলাম।
এই সময় ঘুম? আপনি কি অসুস্থ?
একটু, আসলে মনের চিন্তা একদম ঘুমাতে পারি না রাতে।
চিন্তার আর কিছু নেই?
চিন্তার কিছু নেই মানে?
আপনাকে একটা খবর দিতে এসেছি।
কি খবর? মনের ব্যাপারে কিছু?
হ্যাঁ, যদিও ব্যাপারটা গোপন তাও আপনাকে বলছি।
মনিকে খুঁজে পেয়েছেন আপনারা?
জানতে পেরেছি মঈন সাহেব এখন ঠিক কোথায় আছেন তা জানতে পেরেছি।
কোথায় কোথায় আছে মঈন?
খুব তাড়াতাড়ি জানতে পারবেন।
কবে কবে জানতে পারবো আমি?
আশা করি কাল পরশুর মধ্যেই জানতে পারবেন।
আপনি চা খাবেন? আপনি বসুন, আমি টিফিনে কি চা করে নিয়ে আসছি।
না, আজকে আর চা খাবো না, কাল একেবারে এসে ডিনার করবো। আমার সাথে মঈন আহমেদকে নিয়ে আসবে। আজ
থানায় ফিরে কেসের ব্যাপারে অনেক চিন্তা করলেন ইন্সপেক্টর ফার্দি। এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, এছাড়া এই কেস সমাধান সম্ভব নয়। অনেকক্ষণ এই কেস নিয়ে ভাবলেন তিনি। অন্তিক এখনো কোনো খবর নিয়ে আসেনি। আচ্ছা, ছেলেটার কোনো বিপদ হয়নি তো? কাজটা ঠিক মতো করতে না পারলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। অন্তিককে ফোন দিতে গিয়ে ফোন দিলেন না তিনি। এখন শুধু অন্তিকের ফোনের অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। ঠিক সেই মুহূর্তে হাঁপাতে হাঁপাতে ইন্সপেক্টর ফার্দিনে নিয়ে আসে কনস্টেবল অন্তিক। তারপর সব বলতে থাকে ইন্সপেক্টর ফার্দিনকে। অন্তিকের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করাতে পারেন না ইন্সপেক্টর ফার্দিন। এত বড় একটা ধাক্কা তার জন্য অপেক্ষা করছিল। নিজেকে অনেক কষ্টে শান্ত করে নেন ইন্সপেক্টর ফার্দিন। তারপর ঠান্ডা মাথায় তৈরি করেন এক ফাঁদ, এমন এক ফাঁদ যাতে ধরা পড়বে অপরাধী নিজেই। অনেকক্ষণ পর ইন্সপেক্টর ফার্দিন বের হন তার রুম থেকে। তার পরনে কালো এক ধরনের কাপড় যা তার পুরো শরীরকে ঢেকে রেখেছে। আগে থেকে সব ঠিক করে থাকায় খুব তাড়াতাড়ি পৌঁছে যান তার নির্দিষ্ট স্থানে। তারপর পায়ে দিয়ে উঠে যান দোতলার ঠিক জানালার পাশে।
রক্ত চাই, আরো আরো অনেক রক্ত চাই। অনেক রক্ত দিয়েছি তোমাকে, তুমি কিন্তু এখন আমাকে শক্তি দাওনি। আরো আরো অনেক রক্ত মাংস লাগবে, তাহলে এত সহজে কি শক্তি অর্জন করা যায়?
এই নাও এই নাও, আরো অনেক রক্ত। শক্তি দাও আমাকে, শক্তি দাও, শক্তি দাও।
নরম মাংস দিতে পারবি আমাকে? হ্যাঁ পারবি।
হ্যাঁ পারবো।
অনেক আনন্দ হয়ে গেল, কারণ তুই পূর্ণ শক্তির অধিকারিণী হবি।
আমি হব এই পৃথিবীর সব থেকে ক্ষমতাবতী, পৃথিবীর সব আমি নিয়ন্ত্রণ করবো, আমি আমি
চোখের সামনে বিশ্বাস সহ্য করতে পারছিলেন না ইন্সপেক্টর ফাতে। অনন্যা আর আশেপাশে এত রক্ত, অনন্যার সারা শরীরে লেগে আছে এইসব রক্ত, আশেপাশে পড়ে আছে অনেক ঘর, না অনেক কষ্টে নিজেকে সামনে নিচে নেমে আসেন ইন্সপেক্টর ফাতে। যত দ্রুত সম্ভব এসে বন্ধ করতে হবে। পরদিন সকালে ইন্সপেক্টর ফাদিন তার ফোর্স নিয়ে পৌঁছে যান মইনা আহমেদের ফ্ল্যাটে। আর তারপর
ও আবার মনে হয় পুলিশ এসেছে, এত বিরক্তিকর।
কে?
আপনি এখন
ব্যস্ত ছিলেন?
না না, আমার আর কিসের ব্যস্ততা, আসুন ভেতরে আসুন।
এই আসো সবাই।
এ কি আপনার একার আসার কথা না? আপনার সাথে এত পুলিশ কেন?
ওটা তো আমার থেকে আপনি ভালো জানেন।
কি বলছেন এসব উল্টা পাল্টা কথা?
এই ওনার সাথে হ্যান্ডকাফ লাগাও, তাড়াতাড়ি করো।
না, কেউ আমার কাছে আসবে না, সবাইকে আমি খুন করে ফেলবো, কেউ আসবে না আমার কাছে।
এই দাঁড়িয়ে না থেকে ওনাকে নিয়ে যাও।
যাবো না আমি, ছাড়ো ছাড়ো আমাকে।
স্যার বাসাটা ভালো করে চেক করি, এখানে মইনা আহমেদের লাশ আছে।
ছাড়ো আমাকে।
হ্যাঁ সেটাই করো, আমি থানা যাচ্ছি, লাশ পেলে থানায় নিয়ে আসবে। ওকে স্যার।
ছাড়ো।
কি করুন কি মর্মান্তিক, এইভাবে প্রাণ দিতে হলো মইনা আহমেদকে, যে স্ত্রীকে ভালোবেসে মায়ের মতো ফুপুকে এত কষ্ট দিয়েছে সে, আজ কিনা তার হাতে প্রাণ দিতে হলো তাকে। অনন্যা পিসাদ সাধনা করতে গিয়ে নিজের স্বামীকে খুন করলো। সত্যি কিছু মানুষের বাইরের রূপ দেখলে বোঝাই যাবে না যে তার ভেতরের রূপটা কত নিষ্ঠুর হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রায় দুই ঘন্টা ধরে পুরো বাসার প্রতি জায়গা খুব ভালো করে খোঁজা হলো, কিন্তু না, লাশ কোথাও নেই। কোথায় লুকোতে পারে লাশ? মাথা কাজ করছে না পুলিশ ডিপার্টমেন্টের।
আপনাকে বাইরে থেকে দেখে বোঝা কঠিন যে আপনি এতটা জঘন্য।
সেটা তো আপনাকে দেখেও বোঝা যায় না।
অভিনয়টা আপনি ভালোই জানেন।
না, ভালো জানলে আর এইভাবে ধরা পড়তে হতো না আমাকে।
এবার বলুন তো লাশ কোথায় রেখেছেন?
বলবো না। খুঁজে পাননি বুঝি মরিনের লাশ?
আপনি বলতে পারছেন?
আমি তো বলবই না।
বলবেন না, ঠিক আছে দেখুন।
আমার ব্যথা লাগছে, ব্যথা লাগছে।
এবার বলুন কোথায় লাশ, কেন মেরেছে নিজের স্বামীকে?
ও সব থেকে দিল ছিল, সব থেকে দিল। আমি তো মহাশক্তির অধিকারী হতে চাই, নষ্ট করতে গিয়েছিল আমাকে, জোর করে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিল মইন, তাকে শেষ করে দিয়েছি।
তার মানে উনি বাসায় এসেছিলেন অফিস থেকে?
এসেছিল।
আপনি তাহলে দারোয়ানের ঘরে তালা মেরে দিয়েছিলেন যাতে দারোয়ান জানতে না পারে যে মইন আহমেদ বাসায় এসেছেন, কি তাই তো?
আমি ওর জন্য ঠিক মতো হার জোগাড় করতে পারতাম না, রাত করে কবরস্থানে গিয়ে যে হার জোগাড় করতাম তা উদাহরণটা মইনকে বলে দিয়েছিল। আজকে যদি আমি চলে না থাকতাম তাহলে প্রথমে আমি ওই জারোয়ান হতো আমার শিকার।
পুরো কাজটা কিভাবে করলেন বলুন, বলুন পুরো কাজটা কিভাবে করলেন?
সেদিন মইন বাসায় আসার আগে অফিস থেকে আমাকে ফোন করেছিল, এসে আসলে তখনই আমি আমার পুরো প্ল্যান করে ফেলি। এই সুযোগ আমি তখন দৌড়ে নিচে গিয়ে দারোয়ানের ঘরে তালা মেরে দিয়ে আসি, ও যেন কিছু টের না পায়। পুরো দারোয়ানটা ঘুমাচ্ছিল, গাছটা খুঁজতে আমার কোনো ঝামেলাই হয়নি। তারপর মইন বাসায় আসে, তখনই বুঝতে পারি আমি যা ভেবেছিলাম তার মন সব জেনে গেছে।
অনন্যা একে একে বলতে থাকে সে বিকেলে আসলে কি ঘটেছিল, আর যা ঘটেছিল তা শুনে ইন্সপেক্টর ফারদিন বাকরুদ্ধ হয়ে গেল। এও কি সম্ভব?
একি তুমি যে বললে তুমি রেডি হয়ে আছো আমার সাথে বাইরে যাবে?
কোথায় যেন যাবো আমরা?
অনন্য দেখো, আমি সব দেখে ফেলেছি সেদিন, তুমি যতই বলো না কেন সেসব আমার দেখার ভুল ছিল। আমি জানি আমি ঠিক দেখেছি, তুমি অসুস্থ অনন্য। কি সমস্ত পাগলামি করছো, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি যা করছো তা ভুল করছো, এসব কোনো সুস্থ মানুষ করে না। আমি জানি হয়তো তোমার একটা মানসিক কোনো সমস্যা, এই সব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি।
আমার আমার মানসিক সমস্যা? না 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 না, আমি যা করছি ভেবে করছি, এখন যা করবো
কি করবে তুমি?
ওই যে বললাম না এখানে এটি
না না অনন্যা, তুমি এটা করতে পারো না, আমরা দুজন দুজনকে ভালোবাসি।
ভালোবাসা মাই ফুট, আমি তোমাকে ভালোবাসি না মই, শুধু তোমায় জানো আমি কোন পুরুষকেই ভালোবাসি না। আমি তো পুরুষের রক্ত পান করি, শক্ত হাড় খুলে দিয়ে আমার শয়তানি কিছু করি, শয়তান খুশি হয়ে আমাকে অনেক 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 শক্তি দেবে, আর আমি হব পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ক্ষমতাধর নারী। আমি শুধু ভালোবাসি নিজেকে, শুধু নিজেকে।
কি বলছো এসব, আমি তোমাকে সমস্ত করতে দেবো না, আমি তোমাকে হারাতে চাই না, কিছুতেই না, না কিছুতেই না, না অর্ণা অর্ণা শান্ত হও, না অর্ণা অর্ণা না অর্ণা আহ
ও আমাকে ও আমাকে জাপটে ধরে রাখে, কিছুতেই ছাড়ছিল না, আর কেউ গেলাম
শেষ করলাম আমি দুর্বল হয়ে পড়ছি। মনের ভালোবাসার জোর আমার শক্তি শুষে নিচ্ছে। আর না, আমার এত দিনের তপস্যা শেষ হতে দেয়া কিছুতেই যাবে না। সেটা দিয়ে ওর মাথায় একটা পাড়ি দিই আমি। ও আমাকে ছেড়ে দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। আর ওর মাথা দিয়ে কল করে রক্ত পড়ছে। রক্ত রক্ত আমি জানি এইটুকু আঘাতে ও মরবে না। এবার কলা চেপে ধরলাম আমি আমার শরীরের সব শক্তি দিয়ে চেপে ধরলাম। কোমানি শুরু হলো, কিছু বাধা দিল না। কেমন তবে তাকিয়েছিল আমার দিকে। তারপর সব শেষ। মেরে ফেললাম ওকে। এরপর ওর শরীরটাকে আমি চার ভাগ করি, তারপর প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিই।
ফ্রিজে?
হ্যাঁ, আমি ওখানে ভালোই থাকতে চেয়েছিলাম জানেন তো, কিন্তু ও আমাকে আমার কাজে বাধা দিয়েছে।
আপনি তাহলে কেন বলেছিলেন যে আশিক সালামের দোষ?
কারণ ও নিমুকে বিয়ে করতে চেয়েছিল। এটা তো হতে দেওয়া যাবে না, কারণ আমি আশিককেও খুন করতাম।
ইন্সপেক্টর ফারদিনের কাজ শেষ। ফোর্স পাঠিয়ে মৈনামেদের বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তার চার খণ্ড করা লাশ। কিভাবে মুহূর্তের মধ্যে পাল্টে যায় পরিস্থিতি, যে কেউ কখনো ভাবতেও পারে না। জীবনে যে মানুষগুলো আমাদের অনেক কাছের তাদেরকে আদৌ আমরা ভালো করে চিনি? যেভাবে সময় পাল্টে যায় ঠিক সেভাবে পাল্টে যায় পরিচিত কাছের মানুষগুলোর রূপ, আর বেরিয়ে আসে আড়ালে থাকা ভয়ঙ্কর সেই বৈশাচিক রূপ।
এতক্ষণ ধরে শুনলেন আজকের গল্প, যার নাম ছিল বৈশাচিক রূপ। লিখেছেন ফাতেমা কাইমি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ইন্সপেক্টর ফারদিনের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, কনস্টেবল অন্তিকের চরিত্রে ছিলেন শুদ্ধ, অনন্য শক্তির চরিত্রে অভিনয় করেছেন সাকিব, মঈন আহমেদের চরিত্রে আবির, আশিক সালামের চরিত্রে লোবান, দারোয়ান রশিদের চরিত্রে মনির এবং ভীমুর চরিত্রে অভিনয় করেছেন কাইমি। একটি রাজ্যের কুয়াশার গল্পের কলা কৌশলীদের নাম। আগামী সপ্তাহে আবার কুয়াশা শুরুর আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.